ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ব্লগার অভিজিৎ রায় যেখানটায় খুন হয়েছিলেন তা পরিদর্শন করেছে 4 সদস্যের FBI প্রতিনিধি দল।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধের 2 মাস পুরো হলো শুক্রবার। নিহত হয়েছেন কমপক্ষে 121 জন মানুষ।
আরও থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
BBC-র একটি তথ্যচিত্রে ভারতীয় জনৈক ধর্ষকের সাক্ষাৎকার প্রদর্শন নিয়ে তুমুল বিতর্কের।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সিরিয়ার আল কায়দা সংশ্লিষ্ট দল নুসরা ফ্রন্টের শীর্ষ কমান্ডার বৃহস্পতিবার নিহত হয়েছেন। ওই দলের উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালে দৃশ্যত ওই আক্রমণ অভিযান চালানো হয়। নুসরা ফ্রন্টের প্রধান আবু হামাম আল শামিরের সঙ্গে ওই দলের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে সরকারি বাহিনী ইদলিব প্রদেশে জঙ্গিদের ওপরে বিমান হামলা চালায়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আল শামিরের মৃত্যুর খবর জানিয়েছে, তবে কারা ওই হামলা পরিচালনা করেছে তা উল্লেখ করেনি। জঙ্গি দলের এক কর্মকর্তা তার মৃত্যুকে নুসরার জন্য বিশাল ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ছিল বড় মর্মান্তিক এবং অত্যন্ত শক্তিশালী হামলা। নুসরা ফ্রন্ট ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতিপক্ষ এবং তারা সিরিয়া ইসলামিক স্টেটের দখলকৃত এলাকাগুলো পুনরুদ্ধার এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার চেষ্টা করছে। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশে আসা 4 সদস্যের FBI দল অভিজিৎ খুনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় TSC সংলগ্ন এলাকা, বাংলা একাডেমি এবং সরওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন, ছবি তোলেন এবং নানা তথ্য সংগ্রহ করেন। ওদিকে বিশ্বজিতের বাবা খুনিদের গ্রেপ্তারের আরও তৎপর হতে পুলিশের প্রতি আহ্বান জানান। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শুক্রবার বেলা 1টার দিকে প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC সংলগ্ন ঘটনাস্থল ও সরওয়ার্দী উদ্যানে যান। তারা ঘটনাস্থলের ছবি তুলেন এবং তথ্য সংগ্রহ করেন। পরে তারা বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কার্যালয় এলাকা ঘুরে দেখেন। অভিজিতের খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত ফারাবিকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ও সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নিশ্চিত করে বলা যায় ফারাবি মূল হত্যাকারী নয়, মোটর সাইকেলে করে যে 2 জন পালিয়ে গেছে তারাই মূল হত্যাকারী।
আমি তো চাই যে আসল হত্যাকারী 2 জন মোটর সাইকেল করে যারা পালিয়ে গেছে।
26 ফেব্রুয়ারি রাত 9:30 বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অভিজিৎ রায়। তার স্ত্রী রাফিদ আহমেদ বন্যাও গুরুতর আহত হন। তাকে গত 3 মার্চ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় কক্সবাজারে বাংলাদেশের সীমান্তরক্ষীদের কাছে ধরা পড়েছে 108 জন রোহিঙ্গা। এ সময় বিজিবি ও দালালদের সঙ্গে সংঘর্ষে 1 BGB সদস্য আহত হন। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
গুলিবিদ্ধ সুবেদারকে হেলিকপ্টারের যোগে ঢাকায় আনা হয়। পুলিশ জানায়, আটককৃতদের ছিনিয়ে নেওয়ার জন্য দালালরা চেষ্টা চালায় এবং মহাসড়কে প্রতিবন্ধকতারও সৃষ্টি করে। এরই এক পর্যায়ে দালালরা গুলি ছোড়ে। পুলিশ দালালদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে। কক্সবাজার সহ ওই এলাকায় দালালরা শুধু রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশই নয়, অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কাজেও জড়িত। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
27 কেজি সোনাসহ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন উত্তর কোরিয়ার এক কূটনীতিক। পরে ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাস মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর আরেকটি রিপোর্ট।
বৃহস্পতিবার রাত 11:30 দিকে তাকে আনুমানিক 13.5 কোটি টাকা মূল্যমানের ওই স্বর্ণসহ আটক করা হয়। উত্তর কোরীয় কূটনীতিক সন ইয়াম অর্থনৈতিক এবং বাণিজ্য শাখায় প্রথম সচিব। তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছান। ওই স্বর্ণ তার হাত ব্যাগে ছিল বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। পরে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক সুবিধা প্রাপ্ত বলে শুক্রবার দুপুর দুটার দিকে উত্তর কোরীয় দূতাবাস মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। দূতাবাস কর্মকর্তারা মুচলেকায় তাদের কূটনীতিকের কাছ থেকে স্বর্ণ আটকের কথা স্বীকার করেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়। মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দক্ষিণ কোরিয়ার পুলিশ শুক্রবার জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আক্রমণের ঘটনার তদন্ত শুরু করেছে এবং তারা ওই ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার সরকারের কোনো সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে। দক্ষিণ কোরিয়ায় এক হামলায় আহত রাষ্ট্রদূত বলেছেন তিনি ভালো আছেন এবং তার মনোবল শক্ত রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে এক হামলাকারী তার মুখ এবং হাতে ছুরিকাঘাত করে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের পুলিশ জানিয়েছে যে হাজার হাজার জনতা নাগাল্যান্ডের একটি কারাগারে অতর্কিত ঢুকে সন্দেহভাজন এক ধর্ষণকারীকে টেনে বাইরে এনে পিটিয়ে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার জনতার এই রোষের মুখে ডিমাপুর কারাগারের নিরাপত্তা কর্মীরা নির্লিপ্ত ছিলেন। ওই শহরে এখন সান্ধ্য আইন জারি করা হয়েছে। 35 বছর বয়সী সন্দেহভাজন ধর্ষণকারীকে টেনে হিঁচড়ে বাইরে এনে আনা হয় এবং উলঙ্গ অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলা হয়। পুলিশ পরে অবশ্য তার মৃতদেহ উদ্ধার করেছে। বিবিসির এক তথ্যচিত্রে ভারতীয় জনৈক ধর্ষকের সাক্ষাৎকার প্রদর্শনের পর ভারত জুড়ে এ নিয়ে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে গণধর্ষিতা ও খুন হয়েছিলেন নির্ভয়া। এই অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া অপরাধী মুকেশ সিং এর সাক্ষাৎকার প্রচার করা হলো বিবিসি ফোর টেলিভিশন চ্যানেলে। ধর্ষক এই ঘটনার জন্য দায়ী করেছে ধর্ষিতাকে। টেলিভিশন সম্প্রচারের বিরুদ্ধে ভারত সরকার ও আদালত নিষেধাজ্ঞা আনলেও কানে তোলেনি বিবিসি কর্তৃপক্ষ। ভারতের কোন টেলিভিশন চ্যানেল বা ইউটিউবেও তথ্যচিত্রটি নিষিদ্ধ করা হয়েছে। ধর্ষিতার বাবা বদ্রীনাথ সিং বলেন, ধর্ষিতার পোশাক বা আচরণকেই দায়ী করার মানসিকতা এই বিশেষ ধর্ষকেরই নয়, বহু ভারতীয় পুরুষেরই। তথ্যচিত্রটি বরং ভারতে দেখানো উচিত এবং তা নিয়ে দেশজুড়ে আলোচনা ও বিতর্ক হোক। তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন কিন্তু বলেছেন, ভারতীয় পুরুষদের মানসিকতার মূল সমস্যাটাকে এড়িয়ে যাচ্ছে ভারত সরকার। কেন? গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইউনেস্কোর প্রধান ইরাকের উত্তরাঞ্চলে প্রাচীন আসিরীয় নগরী নিমরুদে ধ্বংসাত্মক অভিযানের নিন্দা জানিয়েছেন। ইসলামিক স্টেট জঙ্গিরা নিমরুদে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি বলেছেন, সুপরিকল্পিতভাবে তারা যে ঐতিহাসিক সাংস্কৃতিক নিদর্শনগুলো ধ্বংস করছে তা যুদ্ধ অপরাধের শামিল। শুক্রবার জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠনের প্রধান ইরনিয়া বোকোভা বলেন,
we have to call on all political and religious leaders of different communities in the regions to stand up.
তিনি বললেন, ইরাকের ঐতিহাসিক নিদর্শন নথিভুক্ত করার জন্য এবং তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণে ইউনেস্কো দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেছেন, সাংস্কৃতিক পুরাকীর্তি বেআইনিভাবে পাচার করা হচ্ছে এবং এর মাধ্যমে সরাসরি সন্ত্রাসবাদের জন্য অর্থায়ন করা হচ্ছে এবং এর বিরুদ্ধেই লড়াই করতে হবে। জঙ্গিরা বৃহস্পতিবার নিমরুদি বুলডোজার দিয়ে ঐতিহাসিক নিদর্শনগুলো গুঁড়িয়ে দিতে শুরু করে। জঙ্গিদের ক্রমাগত হামলার এটাই ছিল সাম্প্রতিকতম ঘটনা। মসুল থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে টাইগ্রিস নদীর অববাহিকায় প্রাচীন নিমরুদ শহরটি 3000 বছর আগে গড়ে উঠেছিল। সেখানকার প্রাচীন সব পবিত্র স্থান এবং মূর্তিগুলোও ভেঙে ফেলছে আইএস যোদ্ধারা। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ঐতিহাসিক নিমরুদ নগরী। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি 15 দিন কারাবাসের পর শুক্রবার মুক্তি পেলেন। বিরোধী দলের মিছিলের প্রচারপত্র বিলি করার সময় মস্কোর সাবওয়ে থেকে তাকে আটক করা হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বিএনপির অনির্দিষ্টকালের অবরোধের 2 মাস পূর্ণ হয়েছে শুক্রবার। নজিরবিহীন সহিংসতা, খুন সহ নানা অস্থিতিশীল অবস্থায় 2 মাসে দেশে মারা গেছে 121 জন। 2 মাসের অবরোধ, হরতাল, সহিংসতা নিয়ে শুনুন আমির খসরুর বিস্তারিত এ প্রতিবেদনে।
এই প্রথম মানুষকে জীবন দিয়েই দেখতে হচ্ছে পেট্রোল বোমা কি। এই 2 মাসে নিহত হয়েছেন কমপক্ষে 121 জন, যাদের মধ্যে 90 জনের মতো সাধারণ মানুষ। কমপক্ষে 62 জন নিহত হয়েছেন পেট্রোল বোমায়, 42 জন কথিত বন্দুকযুদ্ধে এবং বাকিরা অন্যান্য পন্থার রাষ্ট্রীয় নির্যাতনে। আহত হয়েছেন কমসে কম 1,500 মানুষ। দীর্ঘ অবরোধ শুধু আহত নিহতই করেনি, জীবন জীবিকাকেও করেছে ক্ষতিগ্রস্ত। সাধারণ মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
চলমান হরতাল এবং এই সমস্ত কর্মকাণ্ডে প্রতিবন্ধী মানুষ, বিশেষত নিম্নআয়ের মানুষ আসলে বিভিন্ন মুখী অসুবিধার শিকার হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী খাত এবং সেবা খাতের সঙ্গে সম্পর্কিত শ্রমজীবী মানুষ, এর ভিতরে বিশেষভাবে উল্লেখ করা যায় রপ্তানিমুখী পোশাক খাত, মৎস্য, পোলট্রি, পর্যটন, নির্মাণ খাত, হোটেল মোটেল, রেস্তোরাঁ, চিংড়ি ঘেরে চাকান, চালকল, ফুটপাথ ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, শেয়ার ব্যবসায়ী, লবণ শ্রমিক, পরিবহন, সেলাই, ওয়েল্ডিং, পাইকারি এবং ড্রাইভার এবং ঝুট ব্যবসায়ী, এরকম বিভিন্নমুখী কর্মের সাথে জড়িত মানুষ যারা কিনা ক্ষুদ্র, মাঝারি এবং বৃহদাকারী এবং স্বউদ্যোগে নিয়োজিত ছিল এবং যারা কিনা দৈনিক ভিত্তিতে, চুক্তি ভিত্তিতে বা যেকোনো এলাকায় কাজ করত, তারা এই চলমান অস্থিরতার কারণে বিভিন্নমুখী অভিঘাতের শিকার হচ্ছে বলে প্রতীয়মান হয়।
ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, নানামুখী নেতিবাচক অর্থনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমাজে এবং মানুষের উপরে।
সাধারণত এই ধরনের শ্রমিক বৃন্দ দৈনিক চুক্তিভিত্তিক এবং দীর্ঘমেয়াদী কাজ করে থাকে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কোনো কোনো ক্ষেত্রে তাদের কর্মসংকোচন হচ্ছে। এর প্রতিক্রিয়া হিসেবে যেমন নতুন শ্রমিক নেওয়া বন্ধ রাখছে, একই সাথে তাদের পুরনো শ্রমিকদের কাউকে কাউকে তারা ছাঁটাই করছেন অথবা তাদেরকে কম বেতনে থাকতে হচ্ছে অথবা তাদের বাড়তি যে সমস্ত সুবিধা দেওয়া হতো আর্থিক সেগুলো কমিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কারণে যেটি হচ্ছে নিম্নআয়ের এই সমস্ত মানুষকে বিকল্প কাজের উৎস খুঁজতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে শহর থেকে গ্রামে বা অন্য এলাকাতে কাজের সন্ধানে যেতে হচ্ছে। এটি ঠিক যে এরকম পরিস্থিতিতে একটি স্বাভাবিক প্রবণতা থাকে গ্রামে ফিরে গিয়ে কৃষিকাজে জড়িত হওয়া, তবে কৃষিক্ষেত্রেও বর্তমান অস্থিরতার কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে, ফলে কৃষি শ্রমিক হিসেবেও তাদের যে সুযোগটুকু রয়েছে সেটি হয়তো কম মজুরিতে তাদেরকে করতে হবে। মোট কথা হল এই পরিস্থিতির কারণে অবশ্যই এই সমস্ত নিম্নআয়ের মানুষকে আরো বেশি নিম্ন জীবনযাত্রার বৃত্তের মধ্যে পড়তে হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন নিম্ন আয়ের বা দিনমজুরদের বিশাল এক অংশ এখন গ্রামে ফিরে যাচ্ছেন ঢাকায় কাজ না থাকার কারণে। অথচ স্বাভাবিক সময় প্রতি মাসে 100,000 মানুষ কাজের সন্ধানে ঢাকা এসে থাকেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। আর এই তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে পৃথিবীতে চরম খাদ্যাভাব দেখা দেবে। সেই কারণে অনিশ্চিত ভবিষ্যতের খাদ্যাভাব পূরণে বিকল্প খাদ্য উৎপাদনের বিষয় নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। বনে জঙ্গলে বেড়ে ওঠা নানা উদ্ভিদ থেকে কিভাবে খাদ্য উৎপাদন করা যায় চলছে সে প্রচেষ্টা। ভয়েস অফ আমেরিকার স্টিভ বারাগোনার এই বিষয়ক রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
ক্যালিফোর্নিয়ার মোজাব মরুভূমি এমনই এক স্থান যেখানে খাদ্যবস্তুর সন্ধান পাবে এমন আশা করা দুরাশা। আর সেই মোজাব মরুভূমিতেই এক ধরনের উদ্ভিদ খুঁজছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিদার রোজ কেটস, যা সবজি হিসাবে ভবিষ্যৎ পৃথিবীর খাদ্যাভাব পূরণে কিছুটা হলেও অবদান রাখবে।
টেনিস বলের আকৃতির চেয়ে সামান্য বড় হলুদ রঙের এই সবজিটি।
ওই মরুভূমির মাঝখান দিয়ে যাওয়ার রাস্তার দুপাশে জন্ম নেয়া বুনো লতা জাতীয় গাছের ছোট সেই সবজির নাম কয়ট মেলন।
চমৎকার হলুদ এই ফলটি মরুভূমির মাটিতেই জন্মে।
কয়ট মেলন অনেকটা কুমড়োর মতো, বিশ্বের বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় সবজি মিষ্টি কুমড়ো, জুকিনি এই পরিবারের সদস্য হতে পারে কয়ট। তবে কেটস কেন এই কয়ট মেলন সংগ্রহ করছেন তা জানা যাক তার কাছেই। মরুভূমির উত্তাপ সহ্য করতে সহায়ক হয়। মরুভূমিতে বৃষ্টি খুব কম হয়, বছরে 15-20 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, আর মিষ্টি কুমড়োর জন্য লাগে প্রতি সপ্তাহেই অন্তত 2.5 সেন্টিমিটার বৃষ্টিপাত। কেটসের লক্ষ্য হচ্ছে মরুভূমির এই কয়ট মেলনকে প্রচলিত মিষ্টি কুমড়োর সঙ্গে মিশিয়ে নতুন জাতের উত্তাপ সহায়ক কুমড়ো উৎপাদন করা, যার ফলে ভবিষ্যতে উষ্ণ পৃথিবীর তাপমাত্রার সঙ্গে মানানসই জাতের কুমড়ো উৎপাদন করা সম্ভব হয়।
The world is facing a real challenge in terms of food security.
আগামী কয়েক দশকের মধ্যেই বিশ্ব খাদ্য নিরাপত্তায় ঝুঁকির মধ্যে পড়বে, বলছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রপিক্যাল এগ্রিকালচারের কৃষিবিজ্ঞানী অ্যান্ডি জার্ভিস। তিনি বললেন গবেষকরা বন্য উদ্ভিদের সঙ্গে প্রচলিত নানা সবজির মিশ্রণ ঘটিয়ে নতুন জাতের সবজি উৎপাদনের চেষ্টা করছেন, তাতে 2050 সাল নাগাদ কৃষি উৎপাদন বাড়বে 50-70%।
And to be honest, we're running out of options in terms of making crops more productive.
সত্য কথা বলতে দ্রুত উৎপাদনশীল ফসল উদ্ভাবনের গবেষণায় আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই, ফলে এখন আমাদেরকে খাদ্য উৎপাদন বাড়াতে নতুন ধরনের ফসল উদ্ভাবনের নিমিত্তে আদিম যুগের ন্যায় বুনো উদ্ভিদ কিভাবে কাজে লাগানো যায় তা খুঁজে বের করতে হচ্ছে। তবে তাতেও সমস্যা রয়েছে।
Our agriculture is dependent on these kinds of species that in the wild are going extinct.
আমাদের কৃষি ব্যবস্থা যেসব উদ্ভিদের উপর নির্ভরশীল তা লুপ্তপ্রায়, সেগুলো হুমকির মুখে, সেগুলোর বীজ সংরক্ষণের কোনো ভালো ব্যবস্থা আমাদের নেই, নেই কোনো জিন সংরক্ষণাগারও। কেটস চেষ্টা করছেন লুপ্তপ্রায় বুনো উদ্ভিদের বীজ কিভাবে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা নিশ্চিত করতে। সাইপ্রাসে বুনো ওট বা জব সংগ্রহের চেষ্টা চলছে, আর্জেন্টিনায় বুনো আলুর সংগ্রহ প্রচেষ্টা অব্যাহত রয়েছে, প্যারাগুয়েতে চলছে বুনো মরিচ সংগ্রহ, নরওয়ে এবং লন্ডনের কিউ গার্ডেনে বিশ্ব বীজ সংরক্ষণাগারে সেগুলো সংরক্ষণ করা হবে। কেটস, যিনি তার জীবনের বেশিরভাগ সময় ল্যাবরেটরিতে কাটান এই বুনো উদ্ভিদ খোঁজার কাজে বাইরে বেরিয়ে পড়ায় তার হয়েছে নতুন অভিজ্ঞতা।
And it's really only once you're out here looking at the wild plants which are where our crops
are. আর এই ধরনের অভিজ্ঞতা সত্যি অন্যরকম। বুনো উদ্ভিদের বেড়ে ওঠা দেখতে পারার আনন্দ অন্যরকম।
এতে বোঝা যায় আমাদের ফসল কিভাবে উৎপাদিত হচ্ছে, কোত্থেকে আসছে, এবং ধারণা নেওয়া সম্ভব যে ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে মানানসই ফসল কিভাবে উৎপাদন করা যাবে।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন এনটিভিতে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
এবারে রয়েছে যুব সংবাদ। ইবোলা মহামারীতে আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোতে শিক্ষা ব্যবস্থায় ঘটেছিল বিঘ্ন। বেশ কয়েক মাস ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি ক্লাস নেওয়া শুরু হয়েছে। এই বিষয়টি নিয়ে শুনুন ভয়েস অফ আমেরিকার অ্যানি লুকের রিপোর্ট। স্যামসন উইশা লাইবেরিয়াতে থাকেন। তিনি লাইবেরিয়ার স্কুলগুলো আবার খুলে দেবার খবর জেনে সরকারকে সাধুবাদ জানিয়েছে।
And doing nothing, playing, running here and there, and nothing like education as well been going on. The more the children sit home, the more they get bored.
আমার বাচ্চারা এতদিন ধরে ঘরেই বসেছিল, এদিকে ওদিকে খেলাধুলা করত, লম্বা এই সময়টুকু তারা কিছুই শিখতে পারেনি। যতই ঘরে বসে থাকবে ততই শিক্ষা থেকে বঞ্চিত হবে। তবে লাইবেরিয়াতে কিছু কিছু অভিভাবক বলছেন তারা তাদের সন্তানকে এখনই স্কুলে ফিরিয়ে নিতে ভরসা পাচ্ছেন না। একজন অভিভাবক ক্রিস্টিন থমাস বললেন,
So my fear is if the children go to school and they come down with Ebola, it will not be too good for the parents who will be feeling bad. So we hoping and praying that there will
ক্রিস্টিন বললেন, তার ভয় হচ্ছে শিশুরা যদি স্কুলে যেয়ে কারো কাছ থেকে সংক্রমিত হয় তবে তা শিশু এবং অভিভাবকদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই তিনি কর্তৃপক্ষকে আবারও ভেবে দেখার জন্য অনুরোধ করেছেন। এদিকে গিনিতে স্কুল শিক্ষকরাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, স্কুলে ছেলেমেয়েরা সবাই একসাথে খেলাধুলা করে, বন্ধুরা খাবারও ভাগাভাগি করে খায়। স্কুলে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সবাইকে খেয়াল রাখাও সম্ভব নয়, তাই পুনরায় স্কুল চালু করাতে একটু ঝুঁকি রয়েছে বলে তারা মনে করছেন। তবে সরকারি কর্তৃপক্ষ বলেছে, স্কুলগুলোতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জ্বর মাপার জন্য থার্মোমিটার এবং হাত ধোয়ার জন্য ক্লোরিনের ব্যবস্থা করা হয়েছে। গিনিতে প্রায় 80,000 শিক্ষককে ইবোলা মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে রেডিও এবং টেলিভিশনে বিভিন্ন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। তবে অনেক অভিভাবক মনে করছেন, স্কুলে হাতে কলমে শিক্ষাদানের বিকল্প তা হতে পারে না। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সিয়েরা লিওনের শিক্ষকরা এখন সান্ধ্যকালীন ক্লাসেও শিক্ষাদানের কথা চিন্তা করছেন।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237 USA. আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla. আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com.
শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের খবর, আর এই মুহূর্তে স্টুডিওতে আছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। আসলে খবর বলা খুব জুৎসই শব্দ হবে না, আসলে এই বিশ্বকাপ খেলা নিয়ে আমরা আলোচনাই করতে চাই। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা হয়েছে গতকাল, এবং আপনি হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে ভারত চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। বোলারদের দাপটে টানা চতুর্থ জয় এটি ভারতের, এরকম খবর এসেছে অধিকাংশ পত্রপত্রিকায়। আসলেই বোলারদেরই জয় ছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজকে বেশি রান তুলতে দেয়নি ভারতীয় বোলাররা, মাত্র 182 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ভারত চার উইকেট হারিয়ে 183 রান তুলেছে, তার মানে খুব সহজ জয় বলা যায়। কিন্তু পত্রিকায়, অনেক পত্রিকায় খবর এসেছে যে ওয়েস্ট ইন্ডিজ অল্প সংগ্রহ নিলেও খুব যুদ্ধ করে
বেশ দাপটের সাথে
খেলেছে, ভারতের সঙ্গে দাপটের সঙ্গে খেলেছে। তবে ভারতের এই জয়টি আমাদের, বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই তিন দেশের কথা যদি যারা ক্রিকেট ফ্যান, যারা ক্রিকেট পছন্দ করে যারা, তাদের জন্য খুব ভালো সংবাদ। কারণ এর আগের ম্যাচটি বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়েছে, এবং আমরা জানি যে অনেকগুলো রেকর্ড সৃষ্টি করেছে বিশ্বকাপের
খেলায়। আর এই জয় কিন্তু এখানকার প্রবাসী বাঙালিদের জন্য একটু বেশি আনন্দের ছিল, কারণ সে যেদিন বাংলাদেশ এবং স্কটল্যান্ডের খেলা হচ্ছিল তার পরদিনই ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় হয়েছিল তুষারঝড়।
হ্যাঁ হ্যাঁ, সবাই খেলা দেখতে পেরেছে।
হ্যাঁ, আর আপনি জানেন যে সেই কারণে সরকারি এবং বেসরকারি কার্যালয়গুলো বন্ধ ছিল, তাই প্রবাসী বাংলাদেশিরা সারা রাত জেগে খেলা দেখতে পেরেছিল, পরদিন একটু ঘুমোতে পেরেছিল, ছুটি পেয়েছিল, তাতে করে তাদের আনন্দ আরো অনেক বেড়ে গিয়েছিল।
ভারত ওয়েস্ট ইন্ডিজের খেলাও তাই, মানে বরফ পড়ার কারণে কালকে বেশিরভাগ প্রবাসী দেখতে পেরেছে এই অঞ্চলে। এবং আগামীকাল পাকিস্তানের খেলা রয়েছে, পাকিস্তানের খেলা হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে, আর আয়ারল্যান্ড জিম্বাবুয়ের সঙ্গে। আশা করি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার খেলাটিও খুব উপভোগ করবে সবাই। তো ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা নিয়ে আরও দু একটি কথা আমি বলতে চাই। বি গ্রুপের প্রথম দল হিসেবে ভারত কোয়ার্টার ফাইনালে চলে গেল গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মধ্য দিয়ে। 85 রানে 7 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং অধিনায়ক জ্যাসন হোল্ডার কিন্তু প্রাণপণে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছিল খেলাটিকে, তবে খুব একটা কাজ হয়নি, কারণ মোহাম্মদ সামি দারুণ বল করেছেন ভারতের এবং 44.2 ওভারেই অল আউট করে দিয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরে ভারতও কিন্তু চাপে পড়েছিল প্রথম দিকে, তবে মহেন্দ্র সিং ধোনির দৃঢ় ব্যাটিংয়ে মাত্র 39 ওভারে 1 বলে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আমরা আশা করি এর পরেও
আরও অনেক আমরা চমক পাব। এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
সিরিয়ার আল কায়দা সংশ্লিষ্ট দল নুসরা ফ্রন্টের শীর্ষ কমান্ডার বৃহস্পতিবার নিহত হয়েছেন। ওই দলের উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালে দৃশ্যত ওই আক্রমণ অভিযান চালানো হয়। নুসরা ফ্রন্টের আবু হামাম আল শামিরের সঙ্গে ওই দলের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশে আসা 4 সদস্যের এফবিআই দল অভিজিৎ খুনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন এলাকা, বাংলা একাডেমি এবং সরওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন, ছবি তোলেন এবং নানা তথ্য সংগ্রহ করেন। ওদিকে অভিজিতের বাবা খুনিদের গ্রেপ্তারে আরও তৎপর হতে পুলিশের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় কক্সবাজারে বাংলাদেশের সীমান্তরক্ষীদের কাছে ধরা পড়েছে 108 জন রোহিঙ্গা। এ সময় বিজিবি ও দালালদের সঙ্গে সংঘর্ষে 1 বিজিবি সদস্য আহত হন। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উপরে আক্রমণের ঘটনার তদন্ত শুরু করেছে। তারা ওই ঘটনার সঙ্গে উত্তর কোরীয় সরকারের সম্ভাব্য কোনো যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে। কর্তৃপক্ষ জানিয়েছে 55 বছর বয়সী ওই আক্রমণকারী কিম কি জং এর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হবে। ভারতের পুলিশ জানিয়েছে যে হাজার হাজার জনতা নাগাল্যান্ডের একটি কারাগারে অতর্কিতে ঢুকে সন্দেহভাজন এক ধর্ষণকারীকে টেনে বাইরে এনে পিটিয়ে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার জনতার এই রোষের মুখে ডিমাপুর কারাগারের নিরাপত্তা কর্মীরা নির্লিপ্ত ছিলেন এবং ওই শহরে এখন সান্ধ্য আইন জারি করা হয়েছে। হোলির ছুটিতে অচল হয়ে পড়েছিল কলকাতার হাইকোর্ট। এ নিয়েই বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
বাঙালির মতে পশ্চিমবঙ্গ জুড়ে দোলের ছুটি ছিল বৃহস্পতিবার, উত্তর ভারতীয় রীতি মানলে হোলি পালিত হল শুক্রবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পরপর দুদিনই ছুটি ঘোষণা করে দিলেন, যাতে রাজ্য সরকারের কর্মচারীরা শনি রবিবারের সাপ্তাহিক ছুটি যোগ করে 4 দিন ছুটি উপভোগ করতে পারেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর কিন্তু একই উৎসবের কারণে 2 দিন ছুটি ঘোষণায় রাজি হননি। হাইকোর্টের বিচারপতিরা প্রায় সবাই উপস্থিত থেকেও শূন্য এজলাসে একা একা বসে রইলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ বছরে অন্তত 200 দিন যেন হাইকোর্ট খোলা থাকে, সেই নিয়ম মেনেই শুক্রবার হাইকোর্ট খোলা রইল, কিন্তু আইনজীবীরা না থাকলে আদালত তো অচলই। গৌতম গুপ্ত,
ইউনেস্কোর প্রধান ইরাকের উত্তরাঞ্চলে প্রাচীন আসিরীয় নগরী নিমরুদে ধ্বংসযজ্ঞ অভিযানের নিন্দা জানিয়েছেন। ইসলামিক স্টেট জঙ্গিরা নিমরুদে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি 15 দিন কারাবাসের পর শুক্রবার মুক্তি পেলেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.